الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান علم হিকমতের বাণী নিয়ে সপ্তাহ ঘুরে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা বরাবরের ন্যায় আজকেরও আমির আহলে সুন্নাহ দামাত বরকাত আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুজাকারা থেকে কিছু আলোচ্য বিষয়ে, জীবন ঘনিষ্ঠ কিছু আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যথারীতি আমাদের সাথে রয়েছেন মনোয়ার ভাই এবং কালাম শোনার জন্য রয়েছেন শোয়েব ভাই। পাশাপাশি আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনী খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। নেকির দাওয়াতের নিয়তে, নেকির দাওয়াত শোনার নিয়তে, আমল করার নিয়তে আমরা বয়ান শুনব ইনশাআল্লাহ, আর অন্য নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের অনেকগুলো বিষয় আমরা হাতে নিয়েছি। শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি মনোয়ার ভাই, আমাদের সমাজের মধ্যে আমরা মানুষের সাথে কথা বলি, একে অপরের সাথে কথা বলি, ঘরের মধ্যে কথা বলি, বিভিন্ন জায়গাতে আমরা চলে যাই, কিন্তু দেখা যায় যে মুখ ভার করে থাকা, মুখ কালো করে থাকা, অর্থাৎ সম্মুখস্থ ব্যক্তির দেখেই যেন বুঝতে পারে যে হয়তো মুড এখন খারাপ আছে, বলবো কি বলবো না, এমন একটা মুড বানিয়ে রাখা। আপনার অফিসার লেভেলের কথা তো বাদই দিলাম, তাদের অবস্থা, কিন্তু সাধারণ আমরা যারা রয়েছি, আমরাও যখন মানুষের সাথে কথা বলি তখন দেখা যায় কেউ যদি আমাদের সাথে দেখা করতে আসে, কথা বলতে আসে, তাহলে তার সাথে আমরা যেই বিহেভে কথা বলি, আমরা যেই আচরণ নিয়ে কথা বলি, যেই মুখ নিয়ে কথা বলি, সেটা আসলে কতটুকু সমীচীন। আমি সুন্নতের কাছে প্রশ্ন করা হয়েছিল, এই মুখ ভার করে থাকা বলা হচ্ছে যে একটা গাম্ভীর্যতা, অর্থাৎ আপনার তাকাপ্পুর না, গাম্ভীর্যতা বলা হয় আর কি, মানে সমাজের মধ্যে যে চুপচাপ থাকো, চুপচাপ থাকো, বেশি ই করি।
প্রশ্নটা খুব চমৎকার এবং আমাদের যুগ উপযোগী প্রশ্ন। দেখা যায় আমরা যখনই ধর্মীয় কোনো বিষয়ে শুনি, আমাদের মধ্যে একটা গাম্ভীর্যতা কাজ করে, আর ওই সময় আখিরাতের চিন্তায় আমরা চিন্তিত হই, একটা আমাদের মধ্যে একটা ভাবাবেগ জাগ্রত হয়, কিছুক্ষণ পর আবার এটা থাকে না। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছিল সেটার মূল হলো এটা যে খফে খোদা, বিনয়ী হওয়া, এগুলি হলে তো আমাদের চুপচাপ মুখ ভার করে থাকতে হবে। তো এই যদি এমন অবস্থা যদি নিজের মধ্যে তৈরি করি, তাহলে আমি মানুষকে হাস্যোজ্জ্বল মুখে কীভাবে দেখাবো, তার সাথে মোলাকাত কীভাবে করব, তাকে আমি কীভাবে নেকির দাওয়াত দেব, সমাজ পরিবর্তন কীভাবে করব আমি, তো এই ধরনের বিষয়। তখন আমির আলে সুন্নাত খুব চমৎকারই উত্তর দিয়েছেন এবং এটা আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হলো যে মুস্কি হাসি দেয়া, হাস্যোজ্জ্বল মুখ থাকা, এটা তো বিনয়ী বিনয় নম্রতার বিরোধী কোনো কাজ না, বরং এটা এটারই একটা অংশ, হাস্যোজ্জ্বল মুখ থাকা, বিনয়ী হওয়া। তো এটা এটা যদি বিনয়ী হয়, গাম্ভীর্যতা হয় এবং এটার মাধ্যমে কাজ আদায় করা। আচ্ছা, দ্বিতীয়ত হলো, হ্যাঁ, অযথা বকবক করা, মজলিসের মধ্যে অনর্থক কথাবার্তা বলা, একটা অপ্রীতিকর ঘটনা ঘটানো, এগুলি অবশ্যই এই গাম্ভীর্যতার বিপরীত, বিনয় নম্রতা যাকে আমরা বলি সেটার বিপরীত। আর বাকি মানুষের সাথে হাস্যোজ্জ্বল মুখে কথাবার্তা বলা, মুস্কি হাসি দিয়ে কথা বলা, মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে নেকির বিষয়ে আলোচনা করা, নেকে দাওয়াত দেওয়া, কথা বলা, মুসাফা করা, আলিঙ্গন করা, এইভাবে যে কাজগুলো আছে এগুলো কোনোটাই সেই বিনয়ী হওয়া, নম্রতার বজায় রাখা, যে ভাবগাম্ভীর্য, এটার বিরোধী কিছু নয়,
কিছু নয়।
তো কেউ যদি এই বিষয়টাকে মেনটেন করে তো এটা অবশ্যই ভালো হবে। হ্যাঁ, অনর্থক কথা সব জায়গার মধ্যেই বর্জনীয়। তারপরে চেহারাকে খুব মলিন করে রাখা, কপালকে ভাঁজ করে রাখা, তারপরে দেখা, এইগুলি কখনোই বিনয় নম্রতা হতে পারে না। এর পরে আমির আল সুন্নাহ যে উদাহরণ দিয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাস্যোজ্জ্বল মুখে থাকতেন, তারপর মুস্কি হেসে থাকতো, এই জন্য তার একটা গুণবচন নাম হলো মুতাবাসসিম। ঠিক আছে, তো এই জন্য যে বিষয়টা আমাদেরকে মুস্কি হাসিটাকে অবলম্বন করতে হবে। এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলার আনহু জীবনীতে এসেছে, সে বাসায় যখন যেত, যেখানে যেত সেখানে মুস্কি হাসতো। তো সাহাবাই কেরাম ঘরের মানুষ যখন জিজ্ঞাসা করতো, তুমি সারাক্ষণ মুস্কি হাসো কেন, বলে যে আমি আমার জান এবং পিতামাতা সবাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কুরবান। আমি যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তো আমি এভাবে দেখি যে তিনি আমার সাথে মুস্কি হেসে কথা বলেছেন। তো দেখেন, সাহাবাই কেরামরা জান্নাতি, তো তাদের মধ্যে যদি এই আখলাক হয় তা আমি কোথাকার গাম্ভীর্যতা শিখি। তো আমাদেরকে ইনশাল্লাহ এগুলি বর্জন করতে হবে, পরিবার, মুসলমানদের সাথে, সবার সাথেই হাস্যোজ্জ্বল মুখ বজায় রেখে ইনশাল্লাহ কথা বলা। আর হাস্যোজ্জ্বল মুখে এবং এইভাবে যদি বিনয়ীভাবে কথা বলা হয় না, তো দেখা যায় অনেক জটিল মানুষের অন্তরও কিন্তু গলে যায়,
নরম
হয়ে যায়, এবং সে যদি অবাধ্য হয়ে থাকে সে বাধ্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বৈশিষ্ট্যগুলি দান।
এটা আমাদের আসলে অনেকের আছে যে রাগ থাকলেও বোঝা যায় যেন হাসছে, আবার অনেকে মন মাইন্ড ভালো থাকলেও বোঝা যায় যেন এই মনে হয় মুড অফ আছে। তো আসলে অনেকের চেহারাই এরকম, তো সেজন্য আমাদের উচিত হচ্ছে চেষ্টা করা আর কি, সম্মুখস্থ ব্যক্তির সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলা এবং তাকে অর্থাৎ প্রফুল্ল রাখা। এবং দেখুন, হাদিসে কারিমের মধ্যে আসছে, ফরজ ইবাদতের পরে যে একটা স্থান, যে ইবাদতের স্থান, মানুষের অন্তরকে খুশি, অন্তরের মানুষের অন্তরে খুশি ঢেলে দেয়া। এখন আপনার মুস্কি হাসিও সাদাকা বলা হয়েছে, আপনি মুস্কি হাসবেন সাদাকা। তো এটা হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে, হতে পারে বাহিরে, যেখানেই হোক না কেন। আবার কিছু কিছু জায়গা আছে, এখন আপনি মাইয়েতের কাছে গেছেন, মৃত ব্যক্তিকে দেখতে গেছেন, এখন ওখানে আপনি মুস্কি হাসছেন, এটা তো ওখানকার আপনার ইর সাথে যায় না। স্থান কাল পাত্র বেঁধে এগুলো আপনাকে বুঝতে হবে। এখন কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ ইন্তেকাল হয়ে গেল, কারো কেউ আপনার সাথে দুঃখের কথা শোনাচ্ছে, এখন তার দুঃখে দুঃখী না হয়ে আপনি মুস্কি মুস্কি হাসছেন, তাহলে সে মনে করবে যে আপনা আমাকে নিয়ে মজা করছে, তার দিলের মধ্যে আরও কষ্ট হতে পারে। তো সেজন্য আপনার এটা দেখা উচিত এবং এটা ই করা উচিত, এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত এবং প্রত্যেকটি স্থানে আমরা এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ইনশাল্লাহ দুনিয়া আখেরাত আমাদের উত্তম হবে, আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ তাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাহলে মদিনা মদিনা সবার সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতেন, এবং তার চেয়ে খফের কথা কে ছিল, আল্লাহ তাআলার ভয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কার অন্তরে বেশি ছিল? ছিল না, থাকবেও না, কিয়ামত পর্যন্ত নাই। তো তারপরেও কি সবার সাথে পেটে মানে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর, পেট মোবারকে পাথর শরীফ বাঁধা, তায়েফের ময়দানে শরীর মোবারক থেকে রক্তমর্গ ঝরানো, কত কষ্ট। তারপরেও জবান মোবারক থেকে কখনো কারো বিরুদ্ধে এবং আপনার কটুক্তিমূলক পাশাপাশি কাউকে বদ্দোয়া দেয়া কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আমাদের এই আখলাক চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমিন। শেখ হাবিব নাজ্জার রহমতুল্লাহ আলাইহি,
সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের জামানার ছিল, তাকে হাওয়ারি বলা হয়। তো নিঃসন্দেহে একজন আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, আল্লাহর ওলি ছিল, নবীর সঙ্গী, যেটা আমাদের ভাষায় বলে নবীর সাহাবি।
জি,
তো তার মাজার শরীফ জিয়ারত করে কিছু ইসলামে বিভিন্ন প্রশ্ন করেছিলেন তার বিষয়ে। আমির আল সুন্নাহ বলেছেন যে তার বিষয়ে হয়তো নেকি দাওয়াত ও ফয়জানের সুন্নাহের মধ্যে ঘটনা আছে। তো ওই জায়গার মধ্যে দেখিয়ে জিয়ারত কীভাবে করবে বা এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেছিল। তামিল রাসুল বলেছেন যে যে কোনো জায়গায় আমরা যাই না কেন সেখানে অবশ্যই আদব তো বজায় রাখা, ইসালে সব করা, তারপরে হাজিরি যে বিষয়টা আছে ইসালে সব তো আমরা যে কোনো জায়গাতে করতে পারি, হাজিরি উপস্থিত হওয়া সাহেবে মাজার এর সামনে সে বিষয়ে আমির আলাহ সাল্লাম বলেছেন যে অবশ্যই তার চেহারা বরাবর নিজের চেহারাকে রাখা, বুজুর্গান তিনি বলেন যে তাকে যাতে ঘুরে না দেখতে হয়, তো এইভাবে যাওয়া। তারপর আমির আলাহ সাল্লাম খুব চমৎকার একটি কথা বলেছে যে সূক্ষ্ম দৃষ্টি যেটাকে বলে আমাদের সবার হয়তো এগুলি খেয়ালও থাকে না, আর মাদানী মুজাকারা বরকতই এটা যে আমির আলাহ সুন্নতের মাধ্যমে এমন এমন কিছু বিষয় সূক্ষ্ম বিষয় আমরা জানতে পারি যেগুলি আমরা কল্পনা করতে পারি না। অনেক পূর্ববর্তী নবীদের উম্মতেরও অনেক জায়গার মধ্যে মাজার শরীফ আছে, কবর শরীফ আছে। তামিল হোসেন বলেন যে এখন এই যে এই হাওয়ারি এর কাছে যাবে এখন দেখতে হবে যে আসলে তার চেহারাটা কোন দিকে, কারণ আমাদের তো কিবলা পশ্চিম দিক আর আমাদের মুখ তো পশ্চিম দিকে করে রাখা হয়, এখন তারটা কি পশ্চিম দিকে না বাইতুল মুকাদ্দাসের দিকে এটা তো আমরা জানি না। যদি জানা যায় বাইতুল মুকাদ্দাসের দিকে তাহলে ঘুরে সেই সাহেবের মাজারের সেই চেহারার দিকে হয়ে বাইতুল মুকাদ্দাস পিছে থাকবে তার দিকে চেহারা থাকবে, তো এইভাবে। তো এতটাই মানে সতর্ক থাকা, এতটা আদব বজায় রাখা এবং এই বিষয়ে জানা, তো আল্লাহওয়ালাদের শান এটা যে তারা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়েও জানেন। তো এ থেকে আমাদের যে শিক্ষা, আমরা সাহেবের মাজারের কাছে কীভাবে যাবো সে বিষয়টাও জানলাম, ইসালে সব করবো, যা কিছু তেলাওয়াত হবে সেটা তার আমলনামা যাতে পৌঁছে যায়, রসুল আল্লাহ তালা তার মর্তবা মর্যাদা বাড়িয়ে দেয়, তার যারা জিয়ারত করবে তার উসিলায় জিয়ারতকারীদের মাগফিরাত হয়ে যায়, এইভাবে দোয়া করতে থাকা, আর এইভাবেই আপনার এই বিষয়গুলোকে মেনটেন করা।
মাশাল্লাহ, আমরা মাজার শরীফে হাজিরি দেওয়ার ব্যাপারটাও আমরা জানতে পারলাম। আল্লাহ তালা আমাদেরকে সঠিক পদ্ধতিতে আল্লাহর ওলিগণের মাজার শরীফে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন, সকল প্রকার খারাপ কার্যাবলী থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আমরা অনেক কিছুই তো মানে শিখি, জানি, বুঝি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু পালন করি না, জানি ঠিক কিন্তু পালন করি না। বারবার মাদানী চ্যানেলেও এইসব ব্যাপারে বলা হয়, সুন্নাতে রসুল হিসাবে বলা হয় এবং কিছু সুন্নাত আদবও বলা হয়, পদ্ধতিও বলা হয়। এবং যখন দেখা যায় যে একটা মানুষের আমাদের নেচার এটাই যে কোনো ব্যাপারে যদি লাভ এবং ক্ষতি দুইটা যদি থাকে, লাভ যদি থাকে তখনও করে আর ক্ষতি যদি থাকে তখনও এ থেকে কিছুটা হলেও আপনার বাধা হয় আর কি। অনেকে আবার এগুলো মানেও করে না, সিগারেটের প্যাকেটে লেখা থাকে মানে পান করলে ক্যান্সার হবে তারপরেও পান করতে থাকে, তো অনেকে অনেকের মতো করে করে থাকে, তারপরেও ক্ষতির দিকটা দেখলে অনেকে একটু আটকে উঠে এবং সেটা না করার একটা দৃঢ় প্রতিজ্ঞা করার আপনার পায় তারা করে এবং অনেকে করেও ফেলে। তেমনই একটা আপনার বিষয়বস্তু খুবই এটা ই, জুতা যদি উল্টো থাকে তাহলে যদি সিধা করে দেয় মানে সোজা করে দেয় তাহলে দশ নেকি পাওয়া যাবে কি না, এটার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। এ প্রসঙ্গে আমিরুল সুন্নাত কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে জুতা যদি উল্টো থাকে তাহলে এটা সোজা করে দেওয়া উচিত, আর জুতা যদি উল্টো থাকে এটা আপনার গরিব হওয়ার একটা লক্ষণ বলা হয়েছে, যে সম্পদ কমে যাওয়ার, গরিব হয়ে যাওয়ার লক্ষণ। এজন্য কেউ যদি কারো জুতা উল্টো দেখেন ঘরের হোক বাইরে হোক মসজিদে হোক তো উচিত হচ্ছে যে এটা কি সোজা করে দেয়া, এবং দশ নেকি যে হয় এটা কোনো ভিত্তি নেই বলে আমি নিঃসন্দ এটাই বলেছেন। এবং বিশেষ করে পাগড়ি এবং পায়জামা, যে পাগড়ি এবং পায়জামা পড়ার পদ্ধতি আমলি সুন্নাত বয়ান করেছিলেন।
জি, পাগড়ি সবসময় দাঁড়িয়ে পড়তে হবে আর পায়জামা বসে পড়তে হবে,
তো আমাদের সমাজে কিন্তু এইটা পায়জামা প্যান্ট যেটাই হোক কেউ বসে পড়বে এটা কিন্তু
এটা পায়জামার অধীনে চলে আসছে, সালোয়ার প্যান্ট ইত্যাদি। তো বলা হয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা তার কিতাবে লিখেছেন, এর রেফারেন্সে এসেছে যে যদি কোনো ব্যক্তি এর উল্টা করে বিপরীত করে তাহলে তার এমন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটার কোনো চিকিৎসা নেই। আর এই বিষয়ে তিরমিজি শরীফের হাদিসে পাকও এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন বিষয়বস্তু কিছুটা এমন যে আল্লাহ পছন্দ করেন না, এই এই বিষয়ে আসছে, আল্লাহ এই বিষয়টা পছন্দ করেন না যে উল্টা পোশাক এভাবে উল্টা কাজ করা, যেটা এই পাজামা এবং এই পাগড়ির বিষয়টা।
মানে কেউ যদি পাগড়ি শরীফ
বসে পড়ে,
মানুষ বসে পড়ে
আর পাজামা দাঁড়িয়ে,
পাজামা যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তার এমন রোগ হবে যার চিকিৎসা,
যার চিকিৎসা নেই
নেই। আল্লাহ হেফাজত করুক। দর্শক শ্রোতা, আমরা হয়তো অনেকে এটা নতুনও শিখতে পারি, নতুনও শুনতে পারি, তারপরেও আমল করি আমরা ইনশাআল্লাহ। পাজামা হোক, প্যান্ট হোক, সেলোয়ার হোক, মহিলা হোক, পুরুষ হোক, যারাই আমরা রয়েছি, আমরা এটা বসে পড়ি, চেয়ার রয়েছে অথবা খাট রয়েছে অথবা নিচেই বসে যান। বসে তারপরে আপনি কি প্রথমে ডান পা তারপরে বাম পা, সুন্নত পদ্ধতিতে যে ডান সাইডে মানে ডান দিক থেকে শুরু করা সুন্নতে মোবারকা রয়েছে, সেই নিয়তে আমরা ভালো ভালো নিয়ত সহকারে পর্দা মেনটেন করব, ফরজ তরক যেন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখব, সেই হিসাবে ভালো ভালো নিয়ত সহকারে আমরা এগুলো কাজ করি। পাশাপাশি পাগড়ি তো আর মহিলারা বাঁধবে না, পুরুষই বাঁধবে। তো পুরুষ যারা আমরা পাগড়ি বাঁধবো, তো অনেকে দেখা যায় বসে বসেই পাগড়ি বাঁধে, খুলে গেছে বসে বসেই বাঁধে, এটা এরকম করা যাবে না, দাঁড়িয়ে পাগড়ি বাঁধতে হবে, এটা আমাদের নিয়ম। আরেকটি জিনিসের সাথে সাথেই যেটা না বললেই নয়, যে এখন শীতকাল, আর শীতকালে আমরা শীতকাল হোক অথবা গরমকাল হোক, শীতকালে যেহেতু গরম কাপড় আমরা মানে ক্রয় করে থাকি, অনেক সময় দেখা যায় সেকেন্ড হ্যান্ড জামা কাপড় বিক্রি হয়ে থাকে, সেগুলোও অনেকে ক্রয় করে থাকে পরিধান করার জন্য। এখন এই যে আপনার ব্যবহৃত কাপড় বাজার থেকে মানে ক্রয় করলো, এখন এটা ধুয়ে পড়তে হবে কিনা, নামাজ হয়ে যাবে কিনা, এ ব্যাপার প্রশ্ন আসছিল আমাদের শুনেদের পারে।
আচ্ছা, এটা কেনাটাও বৈধ। আর দ্বিতীয়ত হলো, যখন কোনো পোশাক এর মধ্যে নাজায়েজ কোনো নাপাকি থাকবে না এবং কোনো ছবি থাকবে না, তখন সেই পোশাক সন্দেহের কারণে কখনো নাপাক হয়ে যায় না, তো এটা পরে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা উত্তম,
যেহেতু
আসছে কোনো অমুসলিমের কাছ থেকে আসতে পারে, এটার মধ্যে অন্য ধরনের দুর্গন্ধ থাকতে পারে বা ইত্যাদি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তার উচিত হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে করে নেয়া,
নিজে করে নেয়া, কিন্তু না করলেও নামাজ
না করে নামাজ হয়ে যাবে।
পাশাপাশি এটা করে নেয়া উত্তম। আমরা খুব সুন্দর একটা বিষয় আজকে জানতে পারলাম। তো যারাই আমরা কাপড় কিনবো অথবা ই কিনবো, নতুন অবস্থায় হোক অথবা ব্যবহৃত কাপড় হোক, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ব্যবহৃত কাপড় ওয়াশ করেই বিক্রি করে ওরা, তারপরেও যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শরিয়াতের পরিভাষায় সন্দেহের মানে কিছুটা যে ই রয়েছে, সেই সন্দেহ প্রবণতার মধ্য থেকে আপনি এটাকে নাপাক বলতে পারবেন না, এটাকে পাকই বলতে হবে, নামাজ পড়তে পারবেন। পাশাপাশি যেটা এখানে বলা হয়েছে যে তাকওয়ার বিষয় হচ্ছে যে আপনি কি নিজে ধৌত করে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন নিজে স্যাটিসফাই হয়ে তারপরে করে নিন, এটা উত্তম রয়েছে। আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমলকে তৌফিক দান করুন। মনোয়ার ভাই, অনেকে আমাদেরকে কলও করে থাকেন, আমরা কলও শ্রবণ করে থাকি, একটু কল শুনে নিই ইনশাআল্লাহ তালা, এরপরে আমরা শোয়েব ভাইয়ের কাছে আসবো, কালামও শুনবো ইনশাআল্লাহ তালা, এবং অনেকগুলো বিষয়বস্তু রয়েছে, আমরা আরও চাচ্ছি যে শর্ট শর্ট আমরা ইনশাআল্লাহ এগুলোর খুবই জীবন ঘনিষ্ঠ, এগুলো আমাদের জানা অতীব জরুরি রয়েছে, প্রয়োজনীয় রয়েছে, ইনশাআল্লাহ তালা জানবো, শিখবো, আমল করবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ নাইম, আমার বাড়ি বরিশাল জেলার ভানারিপাড়া থানা তৈয়দকাঠি গ্রামে। আমি আজকের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, আলফা সানি হুজুর রয়েছেন, আপনাদের ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
মাশাআল্লাহ, আল্লাহ তালা বরকত দিক আপনাকে, আপনি আমাদেরকে কল করেছেন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, অন্যকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
আমি মোহাম্মদ বেলাল হোসেন, সাতক্ষীরা জেলা আশাশুনি বরদল থেকে বলছিলাম। মাদানী চ্যানেল শুরু থেকে আমি নিয়মিত ভাবে দেখি এবং বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই দেখার জন্য, আমার কাছে তারা দেখতে আসে এবং এখন বসে দেখতেছি।
মাশাআল্লাহ, দেখুন, নিজে দেখুন, অপরকে দেখতে দাওয়াত দিন ইনশাআল্লাহ তাআলা, অনেক কিছু আমরাও শিখছি, আপনারাও শিখুন, সবাই মিলে সওয়াব অর্জন করি ইনশাআল্লাহ, সবাই মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। নেক্সট।
আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। ইলিম ও হিকমতের বাণী অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা করা হয়, মাশাআল্লাহ। আমির আল সুন্নাতের মাদানী মুজাকারা থেকে বিষয় নিয়ে আলোচনা করা হয়, মনোয়ার ভাই রয়েছেন, মাশাআল্লাহ, সবাইকে মদিনা মদিনা লাগছে। মাদানী চ্যানেলকে ধন্যবাদ, এবং মাদানী চ্যানেলের কলাকৌশলী যারা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে কল করেছেন, মাশাআল্লাহ। নেক্সট।
আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য। মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত, আমি অনেক আমল করার চেষ্টা করি। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা।
আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত ওয়ালা, রিয়াজত ওয়ালা, নেকি ওয়ালা, খুশি ওয়ালা, আফিয়াত ওয়ালা দীর্ঘ জিন্দগি নসিব করুন। যারা আমাদেরকে কষ্ট করে কল করেছেন, আমাদেরকে উৎসাহিত প্রদান করেছেন, আল্লাহ তাআলা সকলকে ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। উপুর হয়ে ঘুমানোর ব্যাপারে কিছু আমাদের সমাজে এই জিনিসটি বেড়েই চলছে, উপুর হয়ে ঘুমানো,
এটা প্রথমত এটা সুন্নাতের বিপরীত, এভাবে ঘুমানো নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যেও যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তো কোথাও তার পা মোবারক দিয়ে নাড়া দিয়ে উঠে দিতেন, বলতেন আল্লাহ তারা এটা পছন্দ করেন না। তো এইভাবে না ঘুমানো উচিত, না ঘুমানোটা ভালো।
এবং জাহান্নামীদেরকেও উপুর করে
আজাব দেওয়া হবে, নিক্ষেপ করা হবে,
জাহান্নামীদের সাদৃশ্য বলা হয়েছে। তো সেজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এখন থেকেই এই অভ্যেসগুলো যেন দূর করে দেই। মা বাবা ইচ্ছে করলে এটা সম্ভব। আবার কেউ যদি ঘুমিয়ে পড়েছে উপুর হয়ে, এখন আপনি তাকে উঠিয়ে দেবেন, আরে মাদানী চ্যানেল শুনেছি এটা ঠিক না, না এরকমটা না, নাজায়েজ হারাম কাজ তো না, এটা সুন্নতের বিপরীত। তো হয়তো সে ঘুমিয়ে পড়েছে, এখন আপনি তাকে উঠিয়ে দিবেন, তার ঘুম ভেঙে যাবে, তার শারীরিক ক্ষতি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে। তো সেজন্য কেউ যদি ঘুমিয়ে যায় তখন তাকে না উঠাই, কিন্তু অভ্যেস আমরা তৈরি করাই আমার সন্তানদেরকে, অথবা যারা পাশে ঘুমাচ্ছে, বন্ধু বান্ধব হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, তো যারাই এরকম করছে তাদেরকে আমরা উত্তম আচরণের মাধ্যমে আমরা তাদেরকে শিক্ষা দিই। ইনশাআল্লাহ তারা আশা করি আসানি হবে, আমরা শিখবো, জানবো ইনশাআল্লাহ। আজাবাজাল কালাম আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তারা, এরপরে আমরা আবারও আসবো কিছু আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সুন্নি আলা রাসূলিনা, সুন্নি আলা হাবিবিনা, সুন্নি আলা মুহাম্মাদিন, সুন্নি আলা শফিনা, সুন্নি আলা করিমিনা, সুন্নি আলা মুহাম্মাদিন। গুনাহের যায় না যে অভাস আমার ইয়া রাসূলাল্লাহ, গুনাহের যায় না যে অভাস আমার ইয়া রাসূলাল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলাল্লাহ, গুনাহের প্রতি যে নহয় ঘৃণা মরিয়া রাসূলাল্লাহ, গুনাহের প্রতি যে নহয় ঘৃণা স্বভাব যেন ছোটে যাইয়া রাসূলাল্লাহ, প্রতিটি বদে স্বভাব যেন ছোটে যায় ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে করে মন হলো পাতর অধিক শক্ত গুনাহ করে করে মন হলো হায় পাতর অধিক শক্ত গুনাহের হো ছে এ মনে ও ভাষিয়া রাসূলুল্লাহ গুনাহের হো এ ছে এ মনে ও ভাষিয়া রাসূলুল্লাহ মরিতে চাই আমি আকা সবুজ গুম্বজের ছায়াতে ইয়া রাসূলুল্লাহ ওয়াকা ইয়া হাবিব সবুজ গুম্বজের ছায়াতে স্বদেশে যাই যদি মরে কি হবে ইয়া রাসূলুল্লাহ স্বদেশে যাই যদি মরে কি হবে ইয়া রাসূলুল্লাহ মরণ কালে আমি আকা যেন না হো যেন না হয় যাই বারে বার রেখো আমার ঈমান তুমি সালামত ইয়া রাসূলুল্লাহ রেখো আমার ঈমান তুমি সালামত ইয়া রাসূলুল্লাহ তোমার রবের কসম আমি উপযুক্ত উপযুক্ত জাহান্নামের তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের ইয়া রাসূলুল্লাহ ya habib allah tumar rabe kosam amin যুক্ত জাহান্নামে বাঁচাতে পারবে তোমারি শফাআত ইয়া রাসূলাল্লাহ, বাঁচাতে পারবে তোমারি শফাআত ইয়া রাসূলাল্লাহ। দুনিয়ার ভালোবাসায় ফেসে যাচ্ছে আতারের মন, ফেসে যাচ্ছে দুনিয়ার ভালো বাসায় বাত কারের মন, করো আতার হতে দূর এ আপদ ইয়া রাসূলাল্লাহ, করো পদকার তেকে দূর এ আপদ ইয়া রাসূলাল্লাহ। গুনাহের যায় না যে ও ভাষে আমার ইয়া রাসূলাল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলাল্লাহ।
آمین 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 بجاہ النبی آمین صلی اللہ تعالی علیہ وآلہ وسلم۔ اللہ پاک আমাদের গুনাহের রোগ থেকে শিফা দান করুন, আফিয়াত নসিব করুন, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক।
জি,
মুসলমানের অবশিষ্ট খাবার খাওয়ার ব্যাপারে, এটা দুর্ভাগ্যবশত আমাদের সমাজের মধ্যে এটা এখন কমে যাচ্ছে, নাই বললেই চলে। আপনি ঘরের মধ্যে দেখুন, হোটেলের কথা তো আলাদা, কারো খাবার কেউ রেখে দিল আর খেয়ে নিবে এটা তো কোশ্চিন কালেও এটা সম্ভব না হয়তো আমাদের এখানে, কিন্তু ঘরের মধ্যেও এখন দুর্ভাগ্যবশত দেখা যায় মা পানি পান করে রেখেছেন সন্তান খায় না, বাবা পানি পান করে রেখেছেন অন্য কেউ খাচ্ছে না, এক ভাই পানি পান করে রেখেছেন ওই গ্লাসে, ওই যতটুকু পানি রয়েছে ওই পানির মধ্যে আবার পানি দিয়ে পান করবে তা না, ওই পানি ফেলে দিবে তারপরে আবার নতুন পানি নেবে তারপর পান করবে। এটা তো স্রেফ মানে পানির ব্যাপারে, খাবার তো ছেড়ে গেলে হয়তো ছোট অবস্থায় সন্তান খাবার ছেড়ে দিয়েছে, মাই মেখেছিল মা খেয়ে নিয়েছেন, এটা আলাদা একটা কথা, কিন্তু এখন বর্তমান সমাজের যে প্রেক্ষাপট আপনি ভালো করে জানেন, কি বলবেন?
আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের যে আমাদের সংকীর্ণ মন মানসিকতা আর এই ধরনের চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। পূর্বে আমরা দেখেছি এবং শুনেছি, কিতাবে আমরা পড়েছি, বুজুর্গানের দিন একজন অপরজনের খাবার, অবশিষ্ট খাবার খাওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যেতেন, বরকতের মাধ্যম মনে করতেন, শিফা তাদের অর্জিত হতো।
জি,
আল্লাহ হুজুর রহমতুল্লাহ তাআলা ফতোয়া রেজবিয়া শরীফের মধ্যে এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছেন, এর মধ্যে এটাও এনেছেন যে হাদিসের পাকের মধ্যে এটা শিফা বলা হয়েছে, কিন্তু এটা আসলে আমিরুল হাসান যেটা ব্যাখ্যা করেছেন এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের মাধ্যমে কি না, বা সাহাবায়ে কেরামের যেগুলি আছে সেগুলিকেও হাদিস বলা হয়, তো এইভাবে প্রকৃতপক্ষে হাদিস শরীফ কীভাবে এসেছে এটা জানা নেই। দ্বিতীয়ত এটার ব্যাখ্যার মধ্যে এইভাবে বলা আছে কিনা সেটাও নেই। ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে যে ফতোয়ার কিতাবের মধ্যে মুমিনের জুঠা এটার মধ্যে শিফা আছে, এই বিষয়বস্তু নিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের আলফাজ কথাবার্তা এসেছে। জি, তো এই হিসেবে আমরা বুজুর্গানের দিন যেহেতু এইভাবে পদ্ধতি অবলম্বন করতেন, খাবার খেতেন অবশিষ্ট খাবার, সেটা আমরাও খেয়ে থাকি এবং ইনশাল্লাহ খেয়ে যাব, এভাবে শিফা অর্জিত হয়। আর আরেকটা বিষয় যে ভক্তির মাধ্যমে আদবের মাধ্যমে এটা অনেক কিছু অর্জিত হয়।
জি,
তো এই জন্য আমাদের মুসলমানদের খাবার, বিশেষ করে যেটা আপনি বললেন যে মুসলমান বিশ্বাস করলে অনেক কিছু হয়, সে বিষয়ে একটা ঘটনা পরে বলবো। এর আগে বলবো যেটা
আছে
সেটা হলো যে মা খাবার খেয়েছে, সে মায়ের মুখের খাবারটা আমি খেতে পারবো না, এই ধরনের কনসেপ্ট চিন্তা আমার মধ্যে আছে কি, মানে আমার মধ্যে আমি কীভাবে ধারণ করে রেখেছি। বাবা ভাই বোন সবাই মিলে, দাদা দাদি যারা আছে, আমাদের তো উচিত যে যখন আমরা কি অসুস্থ হয়ে যাই, তো সেটা কারো বুজুর্গানের দিন, আমার মুরব্বী যারা আছে তাদের থেকে কিছু খাবার খেয়ে নেয়া, শিফা নিয়েতে হতে পারে শিফা। এ বিষয়ে আমির আল্লাহ সুন্নাহ কালাম করেছেন যে ফতোয়ার কিতাবে শিফা বলতে এটার এই শিফার কথায় বলা হয়েছে যে বাহ্যিক রোগ বা ইত্যাদি, কিন্তু বাহ্যিক আমাদের গুনাহের অভ্যন্তরীণ গুনাহের রোগও আছে, হ্যাঁ, আল্লাহ চাইলে সেটার উচিলে গুনাহের রোগেরও শিফা মিলে যেতে পারে। আর অবশিষ্ট খাবার আমরা যেভাবে ফেলে দেই, অপচয় হয়, অপচয় হলে সেটা গুনাহ হয়, সে থেকে বেঁচে থেকে যদি আমাদের এমন হয় প্রবণতা, আমি ঘরে করতে আছি, সবাই খাবার দিচ্ছে কিন্তু আমার খাবারটা যদি ওই পরিমাণ নেই, আমি জানি যে আমার বাচ্চাকে আমি খাবার দেবো সে থেকে যাবে, পিতামাতার এই কাজ করেও সন্তানের খাবারটা খেয়ে নেয়, ঠিক আছে। তো এখন আমাদের করণীয় কি, যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদেরকে খাবার দিলাম, হ্যাঁ, তো পর্যাপ্ত খাবার দিলাম, দেওয়ার পর আমি জানি আমার বৃদ্ধ বাবা মা সব খেতে পারে না, দাদা খেতে পারে না, দাদি খেতে পারে না, কিন্তু কম দেওয়া এটা আমার কাছে যুক্তিযুক্ত হচ্ছে না, তো দিলাম, দেওয়ার পর দেখা যায় তাদের খাবার যেটা থেকে যায় সেটা নিয়ে আমি খেয়ে নিই, আল্লাহ চাহে তো জাহিরি বাতিন উভয় শিফা মিলতে পারে। আর এই ধরনের একটা ঘটনা আছে না যে ডাকাতের এক দল যারা সুফি দরবে সেজে একটা আশ্রমের মধ্যে গেল, যেখানে যে মুসাফিরখানা বিশ্রামাগার যেটাকে বলা হয়, গেল, যাওয়ার পর ওখানে কী হলো, তারা তাদেরকে সেই ব্যক্তি ওখানে যে ছিল সে মেহমানদারি করালো। মেহমানদারি করানোর পরে কী হলো, সংক্ষেপে বলছি, মেহমানদারি করার পরে তারা যখন চলে গেল, তো ওই ব্যক্তি কী গেলো, তার একটা মাজুর যে বিকলাঙ্গ
ছিল, অ্যাবনরমাল ছিল,
জি,
প্রতিবন্ধী যাকে আমরা,
সেই ডাকাত দল তারা তো পরিচয় দিয়েছে কি আল্লাহওয়ালা হিসাবে, তো ওই ব্যক্তি এই যে ডাকাত দল ছিল তাদের অবশিষ্ট যে খাবার ছিল এবং পানি ছিল সেটা সেই বিকলাঙ্গ বাচ্চাটাকে খাবার খাইয়ে দিল এবং সে পানি মালিশ করে দিল।
আল্লাহ,
পরে যখন সেই ডাকাত দল ফিরে আসলো, আসার পরে তারা সেই বাচ্চাটাকে দেখছে এখন খেলাধুলা করছে বা দৌড়াদৌড়ি করছে, তো দেখে যে জিজ্ঞাসা করলো, তখন বললো যে এটা তো আপনাদেরই উসিলে হয়েছে, কিভাবে, তো বলা হলো আপনারা যে অবশিষ্ট খাবার রেখেছেন, আমি জানি যে আল্লাহওয়ালাদের খাবারের মধ্যে শিফা থাকে, আমি তো এই ভালো ভালো নিয়েতে আমি খাবার খেয়েছি, আপনাদের বরকতে, খাবারের বরকতে আমার ছেলেকে আল্লাহ শিফা দান করেছে, সুস্থ হয়ে গেছে। তখন এর পরিণামটা কি হলো, তখন সেই ডাকাত দল আল্লাহর কাছে তওবা করলো, তারা আল্লাহ তাআলা সেই প্রকৃত দয়া দেখতে পেলো যে আমরা ছদ্মবেশে এসে আমাদের খাবার যদি এমন ভক্তি ভরে খাওয়ানোর পরে এই ফজিলত অর্জিত হতে পারে, তা আমরা কত না ফরমানি করবো, আমরা হাকিকে আল্লাহ দরবেশ হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, তারা তওবা করে নেকির পথ ধরল। তো এই জন্য যে বিষয়টা, যে এই জন্য যে বিষয়টা, যে অবশ্যই আমাদের উচিত, আমরা বুজুর্গানের দিনে মাজার শরীফে যাই, সেখানে গেলেও দেখা যায় সেই দরবারের আশেপাশে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়, সেখান থেকে কিছু কিন্তু নিয়ে আসি, তো কিছু বাসায় নিয়ে আসার সুন্নত, পাশাপাশি বুজুর্গানের দিন, তো এটা ধর যেমন সোনায় সোহাগা, তো এইভাবে যদি নিয়ে আসি আমরা তাবারুক
হিসেবে, তাবারুকাত হিসেবে
ইনশাআল্লাহ আমাদের উপকার হবে,
উপকার হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি একটা দেশে সফর করেছিলাম,
জি,
আমাদের বাংলাদেশের বাহিরে, তো সেখানে সব জায়গাতে এরকম না, একটা জায়গাতে এরকম আমি দেখেছি যে কেউ খাবার খেয়ে যদি কিছু রেখে যায়, অবশিষ্ট খাবার রেখে যায়, তো অন্য কেউ এসে আবার খেয়ে নেয়, ওইটা মানে ফেলে দেয় না,
জি,
ডাস্টবিনের মধ্যে কোনো খাবার যেতে দেয় না।
আরব দেশে এখনও এটা অনেক জায়গার মধ্যে প্রচলিত আছে যে খাবার একসাথে দেয়া হয়, তো খাবার খাচ্ছে, খাওয়া শেষ আরেক গ্রুপ এসে খাবে। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের মধ্যেও কিন্তু এমন মাদানী কাফেলা বলি, কোর্স বলি, দিনী কাজের মতো কোথাও
সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস কাদেরী দামাত বরকাতুন আলিয়া, ওনার শিক্ষাও এটা যেন খাবার নষ্ট না হয়। কেননা হাদিসে কারিমের মধ্যে আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে তশরিফ আনলেন, এক টুকরা রুটির টুকরা মাটিতে দেখে, পতিত অবস্থায় দেখে বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে সম্মান করো, যার ঘর থেকে এই এটা বের হয়ে গেছে আর ফেরত আসেনি। তো আজকের রিজিকের যে কমতি, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, এটা আমাদের জন্যই তো হচ্ছে। আমাদের খাবারের অবস্থা কী রয়েছে, একটু নিজেদের ঘর, নিজেদের যে আপনার ডাইনিং টেবিল, আমরা একটু দেখি না যে কত খাবার আমরা ফেলে দিচ্ছি, কত খাবার আমরা নষ্ট করে ফেলছি। আমাদের ঘরের মধ্যে অ্যাবনর্মাল শিশু জন্মগ্রহণ করছে, অথচ কিতাবে বর্ণিত রয়েছে যদি পতিত খাবার তুলে খাওয়া হয়, খাবারের মানে প্লেট থেকে পড়ে গিয়েছে, সেই খাবারটা তুলে খাবেন, আল্লাহ তাআলার বিনিময়ে আপনার সন্তানকে সুস্বাস্থ্যের সাথে দান করবেন। তো কত বড় নেয়ামত এগুলো, কিন্তু আমরা আমাদের সন্তানদের শিখাচ্ছি না, আমরা কিন্তু এগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এই কাজগুলো একটু আমরা দৃষ্টি দিই, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গ দিচ্ছেন, সাথে রয়েছেন, আমি সকলকে বলবো নিজেরাও সচেতন হই, অপরকেও আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করি। খাবার বিয়ে বাড়িতে আল্লাহ মাফ করুক, কত খাবার নষ্ট করা যায়, সেই আপনার ইতে থাকা হয় যে খাবার নষ্ট করতে হবে, খাবার শর্ট পরানো যায় কিভাবে, তাদের মানসম্মান কিভাবে নষ্ট করা যায়, সেই কাজ আমরা করে থাকি। তো এই কনসেপ্টগুলো আমরা বাদ দিয়ে সুন্নাতে রসুলের মধ্যে চলে আসি। খাবার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নেই, কে যদি খাবার রেখে দিয়েছে সেটা আমরা কি আবার ই করে খাওয়ার চেষ্টা করি, কিছু যে অবশিষ্ট খাবার থেকে যায়, নষ্ট হয়ে যায়নি এখনও, তো সেই খাবারটা আমরা আবার গ্রহণ করি, অথবা সংরক্ষণ করার ব্যবস্থা করি, আমরা ডাস্টবিন পর্যন্ত না নিয়ে যাই। আর যদি ফেলে দিতেই হয় তাহলে এমন জায়গায় ফেলে দিই যাতে করে বিড়াল, কুকুর, গবাদি পশু, পাখি, মাছ, তারা যেন এই খাবারগুলো খেয়ে নেয়, অপচয় যেন না হয়ে যায়, নষ্ট যাতে না হয়ে যায়, এদিকে আমরা যথেষ্ট খেয়াল রাখি। আল্লাহ ইনশাল্লাহ আমাদের রিজিকের মধ্যে বারাকাত দান করবেন, দেখবেন যে রিজিকে বরকত হয়ে গেলে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি কমে যাবে ইনশাল্লাহ তাআলা। বরকত হবে, কম লাগবে, কম কিনবেন, অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে যাবে। সুন্নতের উপর আমল করলে, সুন্নত সুন্নতে আজমত রয়েছে, আমলে বারাকাত রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমি বলতেছিলাম ওখানে যে কেউ যদি রুটি রেখে যায়, হাফ রুটি অথবা হাফ, তখন বলতে হয় না, অনুমতিও নিতে হয় না, মানে ওখানে রেখে গেছে এর মানে হচ্ছে সে আর খাবে না, অন্য কেউ এসে ওখানেই বসে যায় এবং খেয়ে নিত। এটা দেখে আমার খুব ভালো লাগছে। এখনও মনে করেন, ফর এক্সাম্পল, আমরা তিন চারজন হোটেলে গেলাম না, এখন হয়তো কোনো কিছু নিলাম, এখন আমরা খেতে পারছি না, এখন একটু অবশিষ্ট রয়ে গেছে, এখন এইটা হোটেল বয়কে আমি প্রায় বলি, অনেক অনেক সময় আমি ফয়জানের মধ্যে নিয়েও আসছি আপনার রুটির টুকরা অর্ধেক অথবা নিয়েও আসছি আলহামদুলিল্লাহ। তো যখন বলি না তখন আমাদের চেয়ে থাকে, অন্য লাগছে যেন আমরা অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি, যে অবশিষ্ট খাবারটা আমি নিয়ে যাচ্ছি প্যাকেটিং করে, পার্সেল করে নিয়ে যাচ্ছি, মানে তাদের চোখে মুখে একটা কেমন একটা মানে অবস্থা থাকে, কিছু করার নাই তো, আমি একটু তো ডাস্টবিনে ফেলতে পারি না।
জি জি,
তো আমরাও এভাবে করি। আপনি হোটেলে খাচ্ছেন আজকের পরিবার নিয়ে, ওখানে কিছু রুটি বেঁচে গেছে, কিছু গোস্ত বেঁচে গেছে, আপনি হোটেল বয়কে বলুন বাবা এটাকে আপনি প্যাকেট করে দিন, আমি বাসায় নিয়ে যাব। আপনি বাসায় নিয়ে আসুন, বাসায় নিয়ে এসে আপনি ফ্রিজিং করুন, আবার গরম করে খেয়ে নিন, আপনি খেতে পারছেন না অন্য কাউকে দিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সমাজের মধ্যে মনোর ভাই, গত মাদানী মুজাকারাতে একটা প্রশ্ন করা হয়েছিল, খুবই জটিল প্রশ্ন, এটা একটু না বললেই নয়, আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে করে ইবাদতের দিকে মানুষের মনোযোগ কমে যাচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান এর জন্য, বিভিন্ন কিছুর জন্য, আপনার বিভিন্ন প্রোগ্রামের জন্য, বিভিন্ন পার্টির জন্য, পার্টি চলছে, প্রোগ্রাম চলছে, এদিকে ইবাদত করতে হচ্ছে, ইবাদতকে বর্জন করে আমরা এটাকে গ্রহণ করে দিই। শীতকালীন সময়, এখন বিয়ের পার্টি আছে, বিভিন্ন পার্টি, ম্যারেজ ডে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো কেউ আবার বিভিন্ন জায়গায় ঘুরতেও যাচ্ছে, তো এই যাওয়ার নামে, পার্টির নামে, আপনার অনুষ্ঠানের নামে ইবাদতকে আপনার জলঞ্জলি দেয়া হচ্ছে, ইবাদতকে বর্জন করা হচ্ছে। আবার কেউ কাউকে বলতেও শোনা যায়, আরে নামাজ তো প্রত্যেক দিনের জন্য আছে, কিন্তু এই প্রোগ্রাম তো আজকের জন্য। এখানে আপনার খুবই মুফতি সাহেব গুরুত্বপূর্ণ অ্যান্সার দিয়েছিলেন, আপনি হয়তো শুনেছেন, যে বা যারা এই ধরনের কথা বলে থাকে নামাজকে হালকা মনে করে, কেউ খেলছে, এখন খেলাধুলো করবে, রাত জেগে খেলাধুলো করবে, এখন শীতের সিজন, খেলাধুলো করছে, রাতেও মানে লাইট জ্বালিয়ে মানে খেলাধুলো করছে নওজোয়ান, এখন আবার কোনো পার্টির আয়োজন হচ্ছে, এখন বলে আরে নামাজ তো ডেলি পড়া হচ্ছে, এটা তো আর ডেলি না।
আসলে বিষয়টা হলো, এখানে ধর্মীয় অনুষ্ঠান হোক বা ধর্মীয় অনুষ্ঠানের বাইরে, বা ধর্মীয় অনুষ্ঠানের নামে অধার্মিক যে কার্যক্রম হয়, দেখা যায় অনেকে গান বাদ্য, নারী পুরুষ একত্রিত হয়ে দেখা যায় ধর্মীয় কালামই পড়ছে, ধর্মীয় যেই গজল যেগুলিকে বলে সেগুলি করছে, কিন্তু রাত পার করে দিচ্ছে, নামাজের ওয়াক্তর কোনো খেয়াল নেই। তো এইসব ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই ধরনের কথাবার্তা আসে। তারপর আপনি যেটা বললেন, এটা আমাদের খেলাধুলার কোনো প্রোগ্রাম হতে পারে বা যে কোনো কিছু, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নামাজের ওয়াক্তগুলি দিয়ে খেয়াল রাখা হয় না, এমনভাবে আপনার প্রোগ্রামটা সেট করা থাকে যে মূল যেন যেই যেটাকে বলে মূল আনন্দ তারা উপভোগ করবে, সেটা গুনাহের প্রোগ্রাম হোক বা নেকের প্রোগ্রাম হোক, মূল যে আনন্দ উপভোগ করবে সেই টাইমটাই যেন একেবারে নামাজের সেই গুরুত্বপূর্ণ টাইমের মধ্যে।
জি,
ঠিক আছে। তো এই সব ক্ষেত্রে দেখা যায় অনেকে এর মধ্যে ধার্মিকতার ছোঁয়া তার মধ্যে থাকতে পারে, মনমাসে থাকতে পারে, তো বলতে পারে যে ভাই, উদাহরণস্বরূপ এখানে একটা দিতে পারি, যেমন ঈদে মিলাদুন্নবী লাইটিং করলো, বা অন্য কোথাও বাসার কোনো কাজের হচ্ছে, সেটা মিলাদ মাহফিল হতে পারে। তো দেখা যায় অনেকে দেখবেন যে এই সব কাজের ক্ষেত্রে খুব আগ্রহী, কিন্তু যদি বলে ভাই চলো এখন নামাজ পড়ে আসি তারপর কাজগুলি করবো না, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে এই কথা বের হতে পারে, ভাই এই অনুষ্ঠান তো সবসময় আসে না, আমি সাজাই, আপনি চলে যান নামাজ পড়তে, ঠিক আছে। তো এইভাবে বলতে পারে, আবার ওই অনুষ্ঠানগুলির ক্ষেত্রে বলতে পারে। তো মূল কথা হলো যেটা মুফতি নাইকরাম যেটা বলছেন, এবং এই বিষয়টা যে আমরা প্রথমত এই ধরনের বাক্য আমরা বলবো না, আমাদের যদি ওয়াক্ত থাকে আমরা ওয়াক্তের মধ্যে পড়ে নেব, কাছে মসজিদ থাকলে জামাত আমার জন্য যদি ওয়াজিব হয়ে থাকে আমরা আদায় করব। সার্বিকভাবে নামাজের প্রতি অবশ্যই আমরা খেয়াল রাখব, আর যদি কখনো অপারগতার সাথে এদিক হয়, হ্যাঁ স্বীকার করবো যে হ্যাঁ আসলে আমাকে নামাজটার দিকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, কিন্তু আমি যেতে পারিনি, এটাকে অনুতপ্ত বলবো, অনুশোচনা বলবে, পরবর্তী তবার একটা স্টেপ হবে। কিন্তু এই যে কথা বলা, এই কথার মধ্যে অনেক ধরনের তার নিয়তের উপর ভিত্তি করবে যে সে কোন নিয়তে বলেছে,
কোন নিয়তে বলে।
কিন্তু যদি এই এই শব্দটা যদি আমরা না বলি তাহলে ভালো হবে, নিরাপদা এক চুপ,
যদি আল্লাহ না করুক ফরজিয়াতকে অস্বীকার করা, আমি সেটাকে হালকা মনে করে
সেটা বলছি, জি, যদি এই বিষয়টার মধ্যে তার মধ্যে অন্তরে এটা নিয়ত থাকে, পাশাপাশি তার বাক্যের মধ্যে এটা প্রকাশ করে যে ওই যে আপনি যেটা বললেন যে নামাজ তো পড়ি,
নামাজ তো ডেলি
ডেলি
প্রোগ্রাম, তো ডেলি
প্রোগ্রাম তো প্রতিদিন আসে না, তো এর মধ্যে যদি তার নিয়ত এটা থাকে যে হালকা হালকা জানা ফরজিয়াতকে অস্বীকার করা বা হালকা জানা, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে হুকুম লেগে যাবে যে কোনো বিষয়ে তার কথার উপর প্রেক্ষাপটে। তো আমাদের মনে রাখতে হবে যে এই প্রসঙ্গে একবার আলোচনা হয়েছিল যে কেউ মনে করে যে আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এখন আমি যা খুশি তা করি, আমি মুসলমান থাকবো, মুসলমান তা বজায় থাকবে। তো এটা আমির আল্লাহ সুন্নাহ দীর্ঘ উত্তর দিয়ে বুঝিয়েছেন, কিন্তু আসলে এমন না যে ইমান জবান এর একটা কথার মাধ্যমে চলে যেতে পারে। আবার 70 বছর 80 বছর আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, মুসলমান ছিল না, কিন্তু বিশ্বাস করে সে কালিমা পড়ে নিল, সে সেই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। তো এই জন্য যে বিষয়টা, আমাদেরকে এই ধরনের বিষয় শিক্ষা গ্রহণ করতে হবে, জবানকে হেফাজত করা, অভ্যাস যদি আমরা করে নেই, অনর্থক কথা থেকে বেঁচে থাকা শুরু করি, তাহলে এই ধরনের বাক্য ইনশাল্লাহ আমাদের মুখ দিয়ে বের হবে না।
আসলে আমাদের কথা বলার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে খুবই বুঝে শুনে মেপে কথা বলতে হবে। আমিরে আহলে সুন্নাত বলেন, পেহলে তো বলো বাদ মে বলো, অর্থাৎ প্রথমে চিন্তা করো তারপরে কথা বলো। চিন্তা আমাদের অবশ্যই করতে হবে, আমার জবান দিয়ে যে কথা বলেছি সেই কথাটা আসলে কোথায় গিয়ে আপনার ঠেকবে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর নয়তো দেখা যাবে আমাদের ইমান বরবাদ হয়ে যাচ্ছে, কুফরি হয়ে যাচ্ছে, এদিকে মুরতাদ হয়ে যাচ্ছে, কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, তো কেউ আমার থেকে নারাজ হয়ে যাচ্ছে, কেউ আমাকে বাস মারও দিয়ে দিতে পারে। হ্যাঁ, কথার কারণে মানুষ মারও খেয়ে দেয়। আল্লাহ তালা হেফাজত করুন, আল্লাহ তালা আমাদের জবানে হেফাজত দান করুন, আফিয়াত নসিব করুন, কথা বুঝে শুনে শিখে বলার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীর আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।